তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাআদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানে সিরাতে মুস্তাফা অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাতের সিরাত পড়ার, সিরাত জানার কী গুরুত্ব সেই বিষয়ে আমরা পূর্বের এপিসোডগুলিতে আলোচনা করেছি। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে অনেক অনেক কিছু তথ্য উপাত্ত জানব। সর্বপ্রথম আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। قال رسول الله صلى الله عليه واله وسلم زينوا مجالسكم بالصلاه علي فان صلاتكم علي نور لكم يوم القيامه অর্থাৎ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা তোমাদের মজলিসকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করে নাও, এই তোমাদের আমার উপর দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই হাদিস শরীফের মাধ্যমে দুটি বিষয় জানতে পারলাম। একটি হচ্ছে আমরা মজলিসকে সুসজ্জিত করব কিভাবে, বরকতময় করব কিভাবে, দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। আর এই দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন, সেই বিভীষিকাময় দিন যেটা 50,000 বছরের একটি দিন হবে, সেই দিনে এই দুরূদ শরীফ আমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পর্বে আমরা জানতে পারবো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশমর্যাদা ও পরিচয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার ও বংশ পরিক্রমা এবং আভিজাত্য দুনিয়ার সকল বংশ থেকে সম্মানিত ও উত্তম। আর এটা হলো সেই বাস্তবতা যে প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তৎকালীন যারা শত্রুরা ছিল তারাও কিন্তু এটা স্বীকার করত। এমনকি যখন হযরত আবু সুফিয়ান, তিনি যখন ঈমান আনেননি, যখন তিনি কাফের ছিলেন, বিধর্মী ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন, কঠোর শত্রু ছিলেন, তো তিনিও যখন পারস্যের বাদশা হারকালের ভরা দরবারে উপস্থিত ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন যে হুয়া ফিনা যু নাসাবিন। এটা বুখারী শরীফের হাদিস শরীফ যে তিনি বলেছিলেন হুয়া ফিনা যু নাসাবিন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে উচ্চ বংশীয়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশমর্যাদা এমন ছিল যে তার শত্রুরাও এটা স্বীকার করত। মুসলিম শরীফের বর্ণনা মতে আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিসসালামের সন্তানদের মধ্যে কেনানাকে সম্মানিত করেছেন, একটা গোত্র কেনানা সেটাকে সম্মানিত করেছে, তাদের মধ্যে কেনানার মধ্যে কুরাইশকে নির্বাচিত করেছেন এবং কুরাইশের মধ্যে বনি হাশিমকে মনোনীত করেছেন এবং বনি হাশিমের মধ্যে আমাকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। একটি আরবি পংক্তিও রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বংশমর্যাদা সম্পর্কে, লাহুন নাসবুল আলী ফালাইসা কামিসলিহি হাসিবুন নসিবুন মুনআমুন মুতাকাররামুন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উচ্চ বংশমর্যাদা রয়েছে, তার মতো কেউই এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ, এত নিয়ামতপ্রাপ্ত নয়। তো এভাবে আরবি শেরের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশমর্যাদার কথা উল্লেখ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যদি আমরা শাজরায়ে নসব যেটাকে বলা হয়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, তারপর তার বাবা, এভাবে করে আরবিতে আমি এটা ব্যক্ত করব বরকতের উদ্দেশ্যে এবং জানানোর উদ্দেশ্যে। আরবিতে কিন্তু কিভাবে বলা হয়, যেমন এভাবে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর ছেলে মুহাম্মদ। তো এভাবে করে আবদুল্লাহ বিন আব্দুল মুতাল্লিব, অর্থাৎ আব্দুল মুতাল্লিবের ছেলে আবদুল্লাহ। এভাবে করে একের পর এক যারা বাবা, তারপর দাদা, তারপর পরদাদা, এভাবে করে ব্যক্ত করা হয়ে থাকে। তো এভাবে করেই যতটুকু হাদিস শরীফে সহি সনদের সাথে ব্যক্ত করা হয়েছে আমি ব্যক্ত করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতাল্লিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন উসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লাউই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নদর বিন কিনানা বিন খুজাইমা বিন মাদরাকা বিন ইলিয়াস বিন মুদির বিন নজ্জার বিন মাআদ বিন আদনান। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিন আদনান পর্যন্ত 22তম পুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই ইরশাদ করেছেন। বিভিন্ন হাদিস গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে বংশধারা এবং নামগুলো লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই যখনই নিজের বংশের নামসমূহ বর্ণনা করতেন, ব্যক্ত করতেন, তখন আদনান পর্যন্ত, অর্থাৎ 22তম পুরুষ পর্যন্তই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করতেন। তারপর আমরা যদি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মানিতা মাতার যদি আমরা বংশ দেখি, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বিন আমিনা বিনতে ওয়াহাব বিন আব্দে মুনাফ বিন জাহরা বিন কিলাব বিন মুররা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মানিত পিতার বংশের মধ্যে বিন মুররা হচ্ছে অষ্টম পুরুষ, আর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা মাতার বংশের মধ্যে বিন মুররা হচ্ছে সপ্তম পুরুষ। তো এভাবে করে এই এখানে এসে এর বংশ পরিক্রমা কিলাব বিন মুররা পর্যন্ত গিয়ে মিলে যায়, আর সামনে গিয়ে উভয় দ্বারা একত্রিত হয়ে যায়। তো যেভাবে বলছিলাম যে আদনান পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বংশধারার নামগুলো, নামসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আর ঐতিহাসিক গণদের মতেও এটার মধ্যে তারা ঐক্যমত পোষণ করেছে যে এই পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম সবার ক্ষেত্রে সবাই এর মধ্যে একমত, বিশুদ্ধ মত মতে এটা সঠিক। কিন্তু এর পরের যে নামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মতানৈক্য রয়েছে, কিন্তু সবাই এই ব্যাপারেও ঐতিহাসিকগণ একমত যে হযরত সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের অন্তর্ভুক্ত এবং হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুযোগ্য সন্তান। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইতিহাসবিদদের গ্রন্থগুলো থেকে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বংশধরদের যারা ছিলেন তারা খুবই সম্মানিত ছিলেন, খুবই আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন এবং তাদের বংশীয় মর্যাদা অনেক ঊর্ধ্বে ছিল। তো এরই মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধারা থেকে বংশীয় কিছু ব্যক্তিত্বের নাম এবং তাদের নামকরণের কারণ এবং তাদের জীবনী সম্পর্কে, ব্যক্তিত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু জেনে নিব। কুরাইশ, কুরাইশ হচ্ছে প্রিয় আকা মদিনী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের একজন। তার আসল নাম হচ্ছে ফাহার বিন মালিক। কুরাইশ নামকরণ করার কারণ কি? আর আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর বংশকে কুরাইশ বলা হয়, কুরাইশই বলা হয়। তো ফাহার বিন মালিকের যারা বংশীয় ছিলেন তাদেরকে কিন্তু কুরাইশ বলা হতো, সেই সম্প্রদায়কে, গোত্রকে, আর বা কুরাইশই বলা হতো। তো তিনি ফাহার বিন মালিক যিনি ছিলেন, তিনি তাকে কুরাইশ বলার কারণ হচ্ছে কি, তিনি খুবই আত্মমর্যাদা সম্পন্ন শক্তিশালী ছিলেন। আর তাকে যে কুরাইশ বলা হতো সেটা বলা হতো একটি সামুদ্রিক প্রাণীর নামে। একটা সামুদ্রিক প্রাণী ছিল তখন, সেই প্রাণীটা সব প্রাণীকে খেয়ে ফেলতো এবং সবার মধ্যে সবচেয়ে বেশি সাহসী এবং বিজয়ী ছিল সবার উপর। তো সেও যেহেতু, অর্থাৎ ফাহার বিন মালিকও যেহেতু অনেক সাহসী ছিলেন এবং খুবই বীরত্ব মনোবল তার ভিতর ছিল, এই জন্য তাকে কুরাইশ উপাধিতে ডাকা হতো। এই ব্যাপারে তখনকার একজন প্রসিদ্ধ কবি আরবি কবিতাতেও, কবিতা পংক্তিতেও এটা পাওয়া যায়। শামরাক বিন আমর হুমাইরি এর একটি খুবই প্রসিদ্ধ কবিতাতে সে বলে, ওয়া কুরাইশুন হিয়াল্লাতি তাসকুনুল বাহরা বিহা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশা। অর্থাৎ কুরাইশ হচ্ছে সে যে সমুদ্রে বসবাস করে এবং তারই নামে কুরাইশের নাম করা হয়েছে, অর্থাৎ ফাহার বিন মালিকের নাম করা হয়েছে। রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পিতামাতা এর উভয়ের বংশ পরিক্রমা ফাহার বিন মালিকের সাথে মিলেছে, তাই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিতামাতার দিক থেকে, অর্থাৎ উভয় দিক থেকে কুরাইশ বলা হয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত হাশিম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরদাদা, তার নাম ছিল হাশিম। কিন্তু তার আসল নাম কী ছিল? তার আসল নাম ছিল আমার। এখন হাশিম নাম কেন পড়ল, অর্থাৎ হাশিম নামে কেন তাকে ডাকা হতো? তো তিনিও কিন্তু খুবই আত্মমর্যাদাশীল, মর্যাদাবান, যেভাবে আমরা বলেছি, আলোচনা করে এসেছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বংশের যারাই ছিলেন খুবই মর্যাদাবান, সম্মানিত ছিলেন সমাজের মধ্যে। তো তিনিও আমারও, যাকে হাশিম বলা হয়, তিনিও কিন্তু খুবই মর্যাদাবান ছিলেন এবং তার দান অনুদানের একটা সুনাম ছিল, সুখ্যাতি ছিল যে তিনি অনেক দান করতেন এবং খুবই অতিথিপরায়ণও ছিলেন। এক বছর আরবে, একটা বছরের ঘটনা, যেই বছরে তার নাম হাশিম পড়ে যায়, তাকে হাশিম উপাধিতে ডাকা হয়। এক বছর আরবে মারাত্মক দুর্ভিক্ষ হয়েছিল এবং লোকেরা খাবার পানির মুখাপেক্ষি হয়ে গেছিল। দুর্ভিক্ষ যেখানে হয় তারা জানে যে যখন দুর্ভিক্ষ হয়, বিশেষ করে কোথাও যুদ্ধ দেখা দিলে বা খাবার পানির সংকট দেখা দিলে বা বিভিন্ন সমস্যার কারণে, তারপর বন্যা ইত্যাদি হয়ে গেলে, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ ঘটলে দুর্ভিক্ষের দেখা দিতে পারে। তো দুর্ভিক্ষ ছিল সেখানে। তো দুর্ভিক্ষের সময় মানুষ খাবার পানির, দুর্ভিক্ষের সময় তো এমনই হয়, মানুষ খাবার পানির জন্য অনেক সংকটে ছিল। তো সেই সময় হযরত হাশিম আমর তিনি সিরিয়া থেকে শুকনো রুটি কিনে হজের সময় মক্কায় আসেন এবং রুটিগুলো চীর্ণ বিচূর্ণ করে, টুকরো টুকরো করে উটের মাংসের ঝোলে সরিদ বানিয়ে সকল হাজিদেরকে পেট ভরে খাওয়ান। সেদিন থেকে লোকেরা তাকে হাশিম, অর্থ এর অর্থ কি, হাশিম অর্থ রুটি বিচীর্ণকারী, যেহেতু তিনি রুটি চূর্ণ বিচূর্ণ করে টুকরো টুকরো করে দিয়েছিলেন, তো তাকে হাশিম নামে, হাশিম উপাধিতে ডাকা হয়। যেহেতু তিনি আব্দে মুনাফের, তার সন্তান সন্ততিদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হাশিম, তো তাকে কাবা ঘরের দায়িত্ব দেয়া হয়। আর এটাও খুবই মর্যাদাবান এবং সম্মানিত একটি কথা বা একটি মর্যাদা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যারা বংশীয় ছিলেন তারা কিন্তু কাবা শরীফের দায়িত্বে ছিলেন। তো এটাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানের অন্তর্ভুক্ত, কারণ কাবা শরীফের দায়িত্ব সেকাল থেকে কোনো সাধারণ ব্যক্তির কাছে হয়ে আসেনি, বরং যারাই ছিলেন, যেমন আমরা আম্বিয়ায়ে কেরামদের ব্যাপারে শুনি যারা কাবা শরীফের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো ঘটনা রয়েছে, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা বংশীয় ছিলেন তারা কিন্তু কাবা শরীফের দায়িত্বে ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন। তো তিনি খুবই সুন্দর চেহারার ছিলেন এবং যখন বিবাহের উপযুক্ত হলেন তখন তার বিবাহ খাজরাজ গোত্রের সর্দার আমরের শাহজাদির সাথে সম্পন্ন হয় যার নাম ছিল সালমা। আর তার সাহেবজাদা আব্দুল মুত্তালিব মদিনাতেই জন্মগ্রহণ করেন। তো আব্দুল মুত্তালিবকে আমরা সবাই জানি যে আব্দুল মুত্তালিব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দাদা যান। তো তিনি মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। যেহেতু হাশিম 25 বছর বয়সে সিরিয়ার রাস্তায় গাজা নামক স্থানে ইন্তেকাল করেন, তাই আব্দুল মুত্তালিব মদিনা মুনাওয়ারাতেই নিজের নানা বাড়িতে লালিত পালিত হন এবং যখন 7 বা 8 বছর বয়স হয়ে গেল তখন মক্কায় এসে নিজের পরিবারের সাথে থাকতে লাগলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম হলো সায়বা। তিনি খুবই নেককার এবং আবিদ ছিলেন, খুবই ক্ষুধাবিরু ছিলেন। তিনি একত্ববাদী ছিলেন, এক খোদাতে আল্লাহ তাআলাতে বিশ্বাসী ছিলেন। তিনি কি করতেন, তিনি খাবার পানি নিয়ে হেরা গুহায় চলে যেতেন, সেখানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন। আরও তিনি তখন তো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আগমনের পূর্বে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো, জমিনের নিচে দাফন করে দেয়া হতো। তো এটাকেও তিনি খারাপ জানতেন এবং এটা থেকে লোকদেরকে বারণ করতেন। তো তিনি এভাবেই ব্যভিচার, মদ্যপান ইত্যাদিকে খারাপ মনে করতেন। তো তিনি খুবই নেককার, ক্ষুধাভীরু ছিলেন, অবশ্যই হবেন না কেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাদা যান। এমন তার মর্যাদা সমাজে ছিল, মানুষরা তার ব্যাপারে এত ভক্তি পোষণ করত, যখনই সেই এলাকাতে কোনো সমস্যা হতো, অর্থাৎ মক্কাতে কোনো সমস্যা হতো, মক্কাবাসীদের উপর কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ চলে আসতো, তো তাকে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় তার ওসিলাতে দোয়া করা হতো আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেন, তো সেই সমস্যা দূর হয়ে যেত। তো এমন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দাদা ছিলেন। আর আসহাবে ফিলের যেটা আমরা ঘটনা শুনি, হস্তি বাহিনীর ঘটনা যেটা সূরা ফিলের মধ্যে যেটার বর্ণনা করা হয়েছে, যে কাবা শরীফে মা'আযা আল্লাহ তাআলা হামলা করার জন্য সৈন্য ইত্যাদি নিয়ে বাদশা আবরাহা ইয়ামানের বাদশা আসতে শুরু করে এবং আল্লাহ তাআলা তার সৈন্যদেরকে ধ্বংস করে দেন আবাবিল পাখির মাধ্যমে, এই যে ঘটনা যেটা কিছুটা বললাম, তো এই ঘটনা কিন্তু হযরত আব্দুল মুত্তালিব এর সময়েই ঘটেছিল। আর তিনি 120 বছর বয়সে ইন্তেকাল করেন হযরত আব্দুল মুত্তালিব। আর তার আরেক এটাই ছিল যে তিনি মুতাইমুত তায়ের তাকে বলা হতো, অর্থাৎ পাখিদেরকে খাবার প্রদানকারী, যে তিনি পাখিদেরকে খুবই খাবার খাওয়াতেন। তো আমরা যাদেরই ব্যাপারে শুনছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এর যারা বংশীয় ছিলেন তারা সবাই কিন্তু খুবই সম্মানিত আর মহত্ব মর্যাদাপূর্ণ ছিলেন। হযরত আব্দুল মুত্তালিবের শাহজাদা ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মানিত পিতা। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত পিতাও খুবই মর্যাদাপূর্ণ এবং সমাজে সম্মানিত ছিলেন, যেহেতু তার কপালে নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল। তো তিনি খুবই সুন্দর যুবক ছিলেন, দেখতে খুবই সুন্দর যুবক ছিলেন, আর যার কারণে তার সাথে অনেকেই সেই গোত্রের অনেকেই, অনেক যুবতীরা বিবাহের আকাঙ্ক্ষী ছিল, কিন্তু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত দাদা যান, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এমন মেয়ে এর অন্বেষী ছিলেন, এমন মেয়েকে খুঁজছিলেন বিবাহের জন্য, সৌন্দর্যের পাশাপাশি উচ্চ বংশমর্যাদা সম্পন্ন এবং পবিত্র নেককার হবে। যেহেতু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন কিছু নিদর্শন পাওয়া যেত যেগুলো থেকে এটা ইহুদিরা অনুধাবন করতে পারলো, বুঝতে পারলো, জানতে পারলো যে তিনিই হচ্ছেন আগত নবীর সম্মানিত পিতা, তো তারা তাকে হত্যা করার চেষ্টা চালাতে লাগলো। তো বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা হামলা করার প্রচেষ্টায় থাকতো। তো একবার কি হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গেলেন। তো জঙ্গলে যাওয়ার পর ইহুদিরা অস্ত্র ইত্যাদি নিয়ে তাকে হত্যা করার জন্য উপস্থিত হলো। তো যখন উপস্থিত হলো তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু প্রাণী দেখতে পেলেন, এমন কিছু ব্যক্তিবর্গের উপস্থিতি দেখতে পেলেন যাদেরকে এই পৃথিবীর বলে মনে হয় না। তারা এসে সেই ইহুদিদেরকে মেরে তাড়িয়ে দিল এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে পৌঁছে দিল। আর এই ঘটনা ওয়াহাব বিন মুনাফ, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানিতা মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা ছিলেন, তিনি এই ঘটনা অবলোকন করলেন। তো তিনি এই ঘটনা দেখার পর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে নিলেন যে আমার প্রাণপ্রিয় কন্যা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথেই বিয়ে দিব। তো তিনি এই আকাঙ্ক্ষী হয়ে নিজের বন্ধুদের সাথে এই ব্যাপারে আলোচনা করলেন আর বিভিন্ন বন্ধুদের মাধ্যমে এই কথাটি, এই প্রস্তাবটি আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে পৌঁছল। তো হযরত আব্দুল মুত্তালিব তিনি এই ব্যাপারে জেনে তিনি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যখন জানলেন, তার পবিত্রতা এবং আত্মমর্যাদা, সৌন্দর্য এবং বংশীয় মর্যাদা সম্পর্কে, তো তিনি এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এবং পরবর্তীতে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স 24 বছর, তখন তিনি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবং পরবর্তীতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে স্থানান্তরিত হলো। এবং পরবর্তীতে যখন গর্ভ শরীফের 2 মাস পূর্ণ হলো, তো হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফে খেজুর আনার জন্য প্রেরণ করলেন অথবা সিরিয়াতে ব্যবসার জন্য পাঠালেন। সেখান থেকে ফেরার সময় তার পিতার মামার বাড়িতে, সে যার নাম হচ্ছে আদি বিন নাজার, তো 1 মাস অসুস্থ ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই অসুস্থ অবস্থার বার্তা কাফেলা মুসাফিররা হযরত আব্দুল মুত্তালিবকে পৌঁছে দেন। তারপর হযরত আব্দুল মুত্তালিব আপন ছেলে, বড় ছেলে হারেসকে মদিনায় পাঠান। তো যখন হারেস মদিনায় যান, পরবর্তীতে তিনি এসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সংবাদ দেন। যেহেতু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল মুত্তালিবের জন্য খুবই আদরের, স্নেহের পাত্র ছিল, বরং সবগুলো সন্তান সন্ততির মধ্যে সবচেয়ে বেশি আদর তিনি তাকেই করতেন, তাই তার মৃত্যুর সংবাদ শুনে খুবই ভারাক্রান্ত হলেন। অনেক দুঃখিত হলেন। এর সাথে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর জন্য এমন দুঃখ ভরা বিলাপ করেন যে যার ব্যাপারে শুনলে এখনও অন্তর কাঁদে। ফিরেস্তারা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে বলল, হে আমাদের মালিক, তোমার নবী ইয়তিম হয়ে গেল। আল্লাহ পাক ইরশাদ করেন, এতে কি হয়েছে? আমি তার রক্ষক ও হিফাজতকারী। এটি ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশমর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিতা মাতার ঈমান আনয়নের ব্যাপারে মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এ ব্যাপারে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণী হল, যার কিছুটা আমি এখানে ব্যক্ত করছি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পূর্বপুরুষ হযরত আদম আলাইহিসসালাম হতে সবাই মুমিন, এবং এই ব্যক্তিগণের ঈমানের প্রমাণ দেওয়ার ক্ষেত্রে পরবর্তী যুগের ওলামাদের তিনটি পদ্ধতি রয়েছে। তো প্রথম পদ্ধতি হলো রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিতামাতা এবং পূর্বপুরুষগণ সবাই হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের উপর ছিল, যেহেতু তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘোষণা হয়নি। আর দ্বিতীয়টি হলো এরা সবাই রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণার পূর্বেই এমন যুগে ইন্তেকাল করেছেন যেটাকে ফিতরাতের যুগ বলা হয়, সেহেতু ওই সকল লোকদেরকে কাফের বলা যাবে না, বরং মুমিনই মানতে হবে, যেহেতু তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘোষণা হয়নি। আর তৃতীয়টি হলো আল্লাহ পাক তাদেরকে পুনরায় জীবিত করে ঈমান আনার সুযোগ করে দিয়েছিলেন, যার কারণে তারা ঈমানদার এবং মুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশমর্যাদা, বংশ পরিচয়, মাতা পিতার বংশ পরিচয়, আর এরই সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের বিভিন্ন ব্যক্তিত্বের সামাজিক মর্যাদা কেমন ছিল, কেমন আত্মমর্যাদা তারা বহন করতেন, সেই ব্যাপারেও আজ আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম এবং সেটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনেকগুলো অলৌকিক বিষয় সম্পর্কেও ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তাই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।